الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
এখন আমি হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত কিছু ঘটনা শোনাব যা হযরত মুসলিহ মওউদ এবং তার সাহাবীদের সাথে সম্পর্ক রাখে। তাজকিরায় 1908 সনের 9 ফেব্রুয়ারির অধীনে একটি এলহাম লেখা আছে। এই দিনের 8টি এলহাম উল্লেখ আছে। একটি এলহাম হল লা তাকতুলু জায়নাব, অর্থাৎ জায়নাবকে হত্যা করো না। এই ব্যাখ্যার ব্যাখ্যা কিছু ঘটনার অধীনে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় এইভাবে করেছেন যে 1908-এর প্রথম দিকে হাফেজ আহমদুল্লাহ খান সাহেব মরহুমের দুই কন্যার বিয়ের প্রস্তাব আসে, যাদের মাঝে বড় জনের নাম হল জায়নাব, ছোট জনের নাম ছিল কুলসুম। আরো অনেকেরই জায়নাবের সাথে সম্পর্কের বাসনা ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর বিয়ের একটি প্রস্তাব তো আসে শেখ আব্দুর রহমান মিসরির পক্ষ থেকে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মিসরি সাহেবের তার সম্পর্ক হওয়ার কথা পছন্দ করেননি। তিনি তার রীতি অনুসারে বেশি জোর দিতেন না, বেশি চাপাচাপি করেননি। সেই দিনগুলোতে মসীহ মওউদের প্রতি এলহাম হয় যে লা তাকতুলু জায়নাব, অর্থাৎ জায়নাবকে ধ্বংস করো না। হাফেজ আহমদুল্লাহ মরহুম দ্বিতীয় ব্যক্তিকে কোনো না কোনো কারণে পছন্দ করেননি, আর ভেবেছেন যে হযরত মসীহ মওউদের পরামর্শ সঠিক নয়, দ্বিতীয় জায়গায় বিয়ে না দিয়ে মিসরি সাহেবের কাছে বিয়ে দেওয়া উচিত। আর ভেবেছেন যে হযরত মসীহ মওউদের দৃষ্টিভঙ্গিকে এলহাম রদ করেছে বা প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ লা তাকতুলু জায়নাব সংক্রান্ত এলহামের অর্থ হল মসীহ মওউদের পরামর্শ আল্লাহর পছন্দ হয়নি, বরং দ্বিতীয় যে প্রস্তাব বা এর বিরোধী যে প্রস্তাব ছিল তা সঠিক। যাই হোক, তিনি মিসরি সাহেবের কাছে মেয়ে বিয়ে দেন। এই এলহাম হয় 1908 সনের 9 ফেব্রুয়ারি, আর 1908 সনের 17 ফেব্রুয়ারি জায়নাবের সাথে মিসরি সাহেবের নিকাওয়া বিয়ে হয়, আর এই তারিখ এইভাবে সংরক্ষিত থাকে। মুসলিমত বলছেন যে মিসরি সাহেবের নিকাওয়া বিয়ে সেদিন আরো দুই বিয়ের সাথে হয়েছে, যেদিন আমাদের বোন মুবারকা বেগমেরও বিয়ে হয়েছিল, আর এটি 17 ফেব্রুয়ারি ছিল। এক কথায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মসীহ মওউদের কথা মানো আর মিসরি সাহেবের কাছে বিয়ে দেবে না, নতুবা এই বিয়ে তাকে মুনাফেককে বানানোর বা তাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার কারণ হবে, যা হত্যার নামান্তর। কিন্তু হযরত মসীহ ইসলাম হয়তো মনেই করেননি যে এই এলহাম এই জায়নাব সংক্রান্ত কিন্তু মেয়ের পিতা উল্টো ফলাফল বের করেছে, অথচ এই এলহামের পিছনে আল্লাহর উদ্দেশ্য হল এই ব্যক্তি থেকে এক ভারী ফেতনা উৎসারিত হবে, পরবর্তীতে মিস্ত্রি সাহেব থেকে নৈরাজ্যের সূচনা হয়, এর কাছে জায়নাবকে বিয়ে দেবে না আর মসীহ মওউদের কথা গ্রহণ করো। এছাড়া এই কথার প্রমাণও আছে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম হাফেজ আহমদুল্লাহ সাহেবকে এই পরামর্শই দিয়েছেন। মিস্ত্রি সাহেব যখন জামাত ছেড়ে দিয়েছেন তখন পীর মঞ্জুর মোহাম্মদ সাহেব মুসলিম বলেন যে আমাকে এই পয়গাম পাঠিয়েছেন যে আমার সামনে হযরত মসীহ মওউদ হাফেজ আহমদুল্লাহ সাহেবকে বলেছিলেন যে শেখ আব্দুর রহমানের কাছে মেয়ে বিয়ে দেয়া সমীচীন হবে না, কিন্তু হাফেজ সাহেব হযরত মসীহ মওউদের কথা মানেননি আর এখানে মেয়ে বিয়ে দেন। তখন আমার মারাত্মক রাগ ধরে এবং পীর মঞ্জুর সাহেব এটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি হযরত মসীহ মওউদের সমীপে উপস্থিত হই আর বলি যে হুজুর, আপনি খোদা তালার মামুর বা প্রত্যাদিষ্ট। আমি বললাম, হুজুর আল্লাহর মামুর বা প্রত্যাদিষ্ট, আর আল্লাহ তালার নির্দেশ হল যখন মামুর একটি কথা বলেন সব মোমেনদের উচিত সেটি মেনে চলা, কিন্তু হাফেজ আহমদুল্লাহ সাহেব হুজুরের অবাধ্য হয়েছে। হযরত মসীহ মওউদ ইসলাম তখন বলেন, আপনি যা বলেছেন সঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন, কিন্তু এমন বিষয়ে আমি হস্তক্ষেপ করি না। হযরত মুসলিম বলেন যে এই রওয়ায়েতে যখন আমার কর্ণগোচর হয়, যদিও এই রওয়ায়েতে আমার সন্দেহ থাকা সম্ভব ছিল না, কিন্তু এটি যেহেতু বিচ্ছিন্ন রওয়ায়েত ছিল তাই আমি ভাবলাম যে অন্য কোন সাক্ষীও থাকা চাই। তার জামাত পরিত্যাগ যে পুরো পটভূমি ছিল আর এই যে নৈরাজ্য, এই কারণে তিনি বস্তুনিষ্ঠ কোন প্রমাণের সন্ধানে ছিলেন। যাই হোক, তিনি বলেন আল্লাহর অপার লীলা বা খোদাতালার কুদরত যে দ্বিতীয় দিনের পত্রে ডাকে একটা পত্র হস্তগত হয় যা মুশিক কুদরতুল্লাহ সানোয়ারি সাহেবের পক্ষ থেকে এসেছে, যাতে তিনি লিখেছিলেন যে 1915 সনে যখন আমি কাদিয়ান আসি তখন কোন বন্ধুর কাছে কোরআন পড়ার প্রয়োজনীয়তা অনুভব হল। আমি হাফেজ আহমদুল্লাহ সাহেবের কাছে কোরআন করিম পাঠ করা আরম্ভ করি। একদিন কথায় কথায় তিনি আমাকে বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে অন্য কোন ব্যক্তির সাথে আমার মেয়ে জায়নাবের বিয়ের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই দিনগুলোতে তার প্রতি এলহাম হয় যে লা তাকতুলু জায়নাব। আমি ভুলবশত এর এই অর্থ বুঝেছি যে এর অর্থ হল হযরত মসীহ মওউদের মতামত সঠিক নয়, আর এই কারণে আমি মিস্ত্রি সাহেবের কাছে মেয়ে বিয়ে দিই। কিন্তু এখন শেখ মিস্ত্রি আমাকে গভীর যাতনা দিচ্ছে, তার শ্বশুর এই কথা বলেন, অনেক বড় বড় কষ্ট দেয়া সে আমাকে আরম্ভ করেছে। আমি মনে করি এটি হযরত মসীহ মওউদের নির্দেশ না মানারই ফলাফল। হযরত মুসলিম মওউদ বলেন যে আমারও মনে আছে একবার হযরত খলিফাতুল মসীহ আউয়ালের যুগে শেখ মিস্ত্রি সাহেব বাজারে নিজ শ্বশুরকে প্রহার করে। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাজিয়াল্লাহু আনহু মিস্ত্রি সাহেবের প্রতি মারাত্মক অসন্তুষ্ট হন। আমি বেশ কয়েকদিন তার কাছে আকুতি মিনতি করিয়ে তাকে ক্ষমা করাই। সুতরাং এই এলহামের অর্থ হল তুমি শেখ মিস্ত্রির কাছে জয়নাবকে বিয়ে দেবে না, নতুবা তার ইমান নষ্ট হবে। পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করেছে যে এই বিয়ের ফলে তার ইমানও নষ্ট হয়ে গেছে, তার ইমান ধ্বংস হয়েছে। মিস্ত্রি সাহেব কে ছিল, তার কাহিনী কি, তার সম্পর্কে অনেকের ইতিহাস জানা নেই, যেটি ইতিহাসের অংশ। আমি কিছুটা ব্যাখ্যা উপস্থাপন করছি এ সংক্রান্ত। শেখ আব্দুর রহমান মিস্ত্রি সাহেব হযরত মসীহ মওউদের হাতে বয়াত করেছিলেন, এটি স্পষ্ট আলোচনা থেকে শিক্ষিত ছিলেন। এরপর তিনি মিশর যান, তাকে মিশর পাঠানোর ব্যয়ভার হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এবং চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব দিয়েছেন। মিশর যাওয়া যেখানে তার জন্য অন্যান্য কল্যাণ বয়ে এনেছে, সেখানে মিশর যাওয়ার কারণে শেখ মিস্ত্রি আখ্যায়িত হওয়া আরম্ভ, আর এই কারণে শেখ মিস্ত্রি আখ্যায়িত হতো। একটি সময় এমন আসে যেভাবে আমি বলেছি যে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে তার মতবিরোধ হয়, আর মতবিরোধের কারণে তার বিরুদ্ধে অনেক অপলাপ আরম্ভ করে, জামাতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। কিন্তু ব্যাপক পরিসরে যেখানে আল্লাহ তাআলা জামাতকে নৈরাজ্য বা ফিতনা থেকে রক্ষা করেছেন, কতক ব্যক্তিকে ব্যক্তিগতভাবেও তার অবস্থা সম্পর্কে স্বপ্নে জানিয়েছেন যে এ ব্যক্তির স্বরূপ কেমন। জামাতে মিস্ত্রি সাহেবের মর্যাদার কথা এটি থেকে ধারণা করুন যে হযরত মুসলিম মওউদ নিজে বর্ণনা করেছেন, আফ্রিকা থেকে এক বন্ধু আমাকে পত্র লিখেছেন যে মিস্ত্রি সাহেবের জামাত ছেড়ে দেয়া নিয়ে আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত। তিনি লেখেন, এত বড় বড় মানুষের ইমান যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে আমাদের ইমানের গুরুত্বই বা কি। হযরত মুসলিহ মওউদ বলেন যে আমি তাকে লিখেছি কে বড় এই সিদ্ধান্ত করা আল্লাহ তাআলার কাজ, আপনার নয়। আল্লাহ তাআলা যেখানে নিজ ব্যবহারিক আচরণের মাধ্যমে তাকে জামাত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, যাকে আপনি বড় মনে করতেন, আর আপনাকে জামাতে রেখেছেন, তাই প্রমাণিত হলো আপনি বড় সে নয়। যাই হোক, মিশ্রী সাহেব যতদিন জামাতভুক্ত ছিলেন তাকে গুরুত্বপূর্ণ মনে করা হতো, আজ আমরা দেখছি যে অর্থহীন তিনি। এই মতবিরোধের যুগে বা জামাত থেকে বেরিয়ে যাওয়ার পর মিশ্রী সাহেব নিজেই লা তাকতুলু যায়নাবা সংক্রান্ত এলহাম বলে নিজের গুরুত্ব প্রকাশ করতে চেয়েছেন, যে হযরত মসীহ মওউদ এর প্রতি এভাবে এলহাম হয়েছে আর এটি আমার সম্পর্কে ছিল, কিন্তু এই এলহামের বাকি এলহামের সমান্তরালে রেখে মুসলিম মওউদ যখন এর স্বরূপ তুলে ধরেন আর জামাতের সদস্যরাও তা বর্ণনা করা আরম্ভ করেন, তখন মিশ্রী সাহেব বলা আরম্ভ করেছেন, আমার স্ত্রী জায়নাবকে কেন এই বিষয়ে টানা হেঁচড়া করা হচ্ছে। এই এলহামের ব্যাখ্যা তুলে ধরার এটি কারণ যা হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু নিজে করেছেন, অর্থাৎ স্পষ্ট করেছেন কিভাবে এলহাম পূর্ণ হয়েছে। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে দেখো কত অসাধারণ ভবিষ্যৎবাণী এটি, যার প্রতি স্বয়ং মিস্ত্রি সাহেব মনোযোগ আকর্ষণ করেছেন। মনে হয় তার স্ত্রীর স্মরণ ছিল যে এমন এলহাম হয়েছে। তার স্ত্রী বলেন যে আমার পিতা বুঝতে পেরেছিলেন যে এটি আমার সম্পর্কে ছিল। আজাদ মুসলিম মওউদ বলেন যে মিস্ত্রী সাহেবের দৃষ্টি এদিকে নিবদ্ধ হয়, আর হয়তো যে কাজ অনেক বিলম্বে হতো আমাদের দ্বারা সে কাজ তিনি নিজেই করে দিয়েছেন। হযরত মুসলিম মওউদ বলছেন যে এই কাজটি ছাগলের ছুরি বের করার মতোই একটি কাজ। তিনি বলেন এক ব্যক্তি ছিল যে ছাগল জবাইয়ের জন্য ছুরি বের করে, কিন্তু এরপর সে ভুলে যায় যে কোথায় ছুরি রেখেছে। বাচ্চারা খেলতে খেলতে সেই ছুরি মাটি দ্বারা ঢেকে ফেলে এবং তা মাটির নিচে চাপা পড়ে যায়। ছুরি অনেক সন্ধান করে সে ব্যক্তি কিন্তু পায়নি। সে হতভম্ব দাঁড়িয়েছিল, হঠাৎ করে ছাগল পা মারা আরম্ভ করে, এর ফলে যা হয়েছে তা হলো মাটি সরে যায় আর ছুরি তার চোখে পড়ে এবং তাৎক্ষণিকভাবে সেই ছুরি চালিয়ে সে ছাগল জবাই করে। তখন থেকে আরবে এই প্রবাদ প্রচলন লাভ করে, যখন কোন ব্যক্তি নিজ হাতে নিজ ধ্বংসের বিধান বা ব্যবস্থা করে তাকে বলা হয় সে অবিকল তাই করেছে যেভাবে ছাগল মাটি খুঁড়ে ছুরি বের করে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু যেই উপসংহার টেনেছেন, আর এই সঠিক উপসংহার এটি, এই উপসংহার দ্বারায় হাফেজ সাহেব যদি হযরত মসীহ মওউদের কথা মেনে নিজের কন্যা বা কন্যাকে মিস্ত্রী সাহেবের কাছে বিয়ে না দিতেন তাহলে তার ঈমান নষ্ট হতো না। সুতরাং মামুরের কথা মেনে চলা মোমিনদের জন্য আবশ্যক, আর তা বোঝা উচিত। নিজেদের ব্যাখ্যা না করে আক্ষরিকভাবে যদি তা মেনে চলা হয় ঈমান নষ্ট হয় না বা ধ্বংস হয় না। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু অপর একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, মৌলবী মোহাম্মদ হাসান সাহেবের স্বভাব ছিল বড় তরাপরায়ণ। একবার হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ভ্রমণের জন্য বসরার দিকে যান। তিনি পথিমধ্যে ভ্রমণকালে বলেন, আল্লাহ তাআলার বাণী বা কালাম এবং বান্দার কালাম বা বাণীতে অনেক পার্থক্য থেকে থাকে। তিনি আলাইহিস সালাম তাঁর একটি এলহাম শুনান এবং বলেন যে দেখো এটি একটি এলহাম, পক্ষান্তরে হারিরির উক্তিও রয়েছে, অনেক বড় লেখক হারিরি। মলবি মোহাম্মদ আহসান সাহেব কথার শেষ অংশ মনোযোগ সহকারে শুনেননি আর এলহাম সম্পর্কে ধরে নিয়েছেন যে এটি হারিরির উক্তি। তিনি বলেন একেবারেই বাজে কথা এটি, কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে এটি তো খোদা তাআলার এলহাম বা উক্তি। মলবি সাহেব তাৎক্ষণিকভাবে বলেন যে সুবহানাল্লাহ, কত উন্নত মানের উক্তি। সুতরাং কোন কথা সম্পর্কে কোন মতামত প্রকাশ করতে গিয়ে তড়িঘড়ি বা তাড়াহুড়া করে কিছু বলা উচিত নয়। হযরত মসীহ মওউদ আলাইহি সালাতুসালামকে আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে এবং সব দেশে মানুষ চেনে। এই কথা বলতে গিয়ে তিনি একটি ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, আমার কাছে এক শিখ আসে এবং বলে যে আপনার জ্যাঠা মির্জা গোলাম কাদের সাহেব অনেক খ্যাতি রাখতেন এবং অনেক বড় পদে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু মির্জা গোলাম আহমদ সাহেব ছিলেন অপরিচিত, তাকে কেউ জানত না। সেই শিখ বলে আরম্ভ করে যে আমার পিতা একবার মির্জা গোলাম মর্তুজা সাহেবের কাছে যান, যিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পিতা ছিলেন, এবং বলেন যে আমি শুনেছি আপনার আরো এক সন্তান আছে। কোথায় তিনি? তার পিতা বলেন যে সে তো সারাদিন মসজিদেই পড়ে থাকে আর কোরআন পড়ায় থাকে, আমি তার জন্য খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে সে খাবে কোথেকে। তার কাছে যাও এবং বলো যে এই জীবন জীবিকা বা দুনিয়ার কথাও কিছুটা ভাবো, আমি চাই যে সে কোনো চাকরি করুক, কিন্তু আমি যখনই তার জন্য চাকরির ব্যবস্থা করি সে তা গ্রহণে অস্বীকৃতি জানায়। আমার পিতা তার কাছে যান এবং বড় মির্জা সাহেবের কথা তাকে পৌঁছান। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমার পিতা অনর্থক চিন্তা করেন, এই বস্তু জগতের চাকরি দিয়ে আমার কি হবে। আপনি আমার পিতার কাছে যান, তাকে বলুন যে আমার যার চাকরি নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, মানুষের চাকরির আমার কোনো প্রয়োজন নেই। হযরত মসীহ মওউদ বলেন যে সেই শিখের উপর এ কথার এত গভীর প্রভাব ছিল যে যখনই তিনি আমার পিতার কথা বলতেন তার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হতো। হযরত মসীহ মওউদ বলেন যে একবার সে ব্যক্তি ছোট মসজিদে আমার কাছে আসে এবং অঝরে কাদা আরম্ভ করে। আমি বললাম, ব্যাপার কি? সে বলে যে আমার উপর অনেক বড় জুলম হয়েছে, আজকে আমি বেহেশতে মোবারক গিয়েছি, যখন মির্জা সাহেবের কবরে সেজদা করতে যাচ্ছিলাম এক আহমদি আমাকে বারণ করে, অথচ আহমদের ধর্ম ভিন্ন আর আমার ধর্ম পৃথক, আহমদেরা কবরে সেজদা না করলেও না করুক, আমি শিখ আমরা সেজদা করি। প্রশ্ন হলো, আহমদি আমাকে কেন বাধা দিল? হযরত মসীহ মওউদ বলেন, এক কথায় তিনি সম্পূর্ণভাবে নির্জনতা প্রিয় ছিলেন, যারা তার পরিচিত ছিল তাদের উপর তার ইবাদত এবং দুনিয়া বিমুখতার এত গভীর প্রভাব ছিল যে অমুসলিম হওয়া সত্ত্বেও তিনি আলাইহিস সালামের ইন্তেকালের পরও তারা তার মাজারে আসত জিয়ারতের উদ্দেশ্যে। হযরত মসীহ মওউদ বলেন, মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বাল্যবন্ধু ছিলেন। তার দাবির পর সে বলে যে আমি এই ব্যক্তিকে উপরে উঠিয়েছি, এখন আমি তাকে নিচে নামাবো, কিন্তু আল্লাহ তাআলা তার নামকে মিটিয়ে দিয়েছেন, কিন্তু হযরত মসীহ মওউদের নামকে সারা পৃথিবীতে সমুন্নত করেছেন। হযরত মসীহ মওউদ বলেন, মৌলভী সাহেবের এক পুত্র আর্য ধর্ম গ্রহণ করে, আরিয়া হয়ে যায়। হযরত মসীহ মওউদ বলেন যে আমি তাকে কাদিয়ান ডেকেছি, পুনরায় তাকে ইসলাম ধর্মে ফিরিয়ে এনেছি। মৌলভী মোহাম্মদ হোসেন এ কারণে কৃতজ্ঞতামূলক পত্র লিখেছে, শুকরিয়া জানিয়েছে। দ্বিতীয় খেলাফতের যুগে হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু অভ্যন্তরীণ এবং বাহিরের বিরোধিতার কথা উল্লেখ করে হযরত তিনি বলেন, মসীহ মওউদের যুগ থেকে বিরোধিতা চলে আসছে কিন্তু জামাত ক্রমাগতভাবে উন্নতি করছে। হুজুর বলছেন যে বরং আজও আমরা দেখছি যে বিভিন্ন ষড়যন্ত্র এবং বিরোধিতার ধারা অব্যাহত আছে, কিন্তু খোদার অপার কৃপায় জামাত উন্নতি করে চলেছে। হযরত মসীহ মওউদ বলেন, জামাত কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে বর্তমান মর্যাদায় উপনীত হয়েছে, আর এটি থেকে স্পষ্ট হয় যে খোদার ফজল এবং কৃপা সব সময় জামাতের সাথে ছিল, কিন্তু এই কৃপা রাজিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য জামাতকে সব সময় দোয়ায় রত থাকা উচিত। যদি সত্যিকার অর্থে আমরা দোয়া করতে থাকি তাহলে ইনশাআল্লাহ বর্তমান এবং ভবিষ্যৎ সকল বিরোধিতার অপমৃত্যু ঘটবে। একবার হযরত মৌলভী আব্দুল করিম রাদিয়াল্লাহু আনহুর অতুলনীয় ত্যাগের কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ তাআলা এক মহান চাকরির ব্যবস্থা করে রেখেছিলেন। সেই চাকরি শেষ হতেই তিনি পৈতৃক অঞ্চলে হেকমত বা ডাক্তারি আরম্ভ করেন। সেখানে তার অনেক বড় খ্যাতি ছিল। তার পৈতৃক এলাকা হল সারগোদার ভেরা, যেখানে বড় বড় জমিদার রয়েছে, তাদের বেশিরভাগ ছিল তার ভক্ত। সেখানে তার ব্যবসার সফলতার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু তিনি হযরত মসীহ মওউদের সাথে সাক্ষাতের জন্য কাদিয়ান আসেন। কয়েকদিন পর যখন ফিরে যাওয়ার ইচ্ছা হয়, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তাকে বলেন, এই বস্তু জগতের আপনি অনেক কিছু দেখেছেন, এখন এখানে এই বসতি স্থাপন করুন। তিনি এই নির্দেশ শিরোধার্য করেন, এমনভাবে শিরোধার্য করেন যে প্রয়োজনীয় সাজ সরঞ্জাম নেওয়ার জন্য নিজে যাননি, বরং দ্বিতীয় কোনো ব্যক্তিকে পাঠিয়ে তা আনিয়ে নেন। সে যুগে এখানে তাঁর প্র্যাকটিস সফল হওয়ার কোনো আশাই ছিল না, বরং এখানে এক পয়সা দেওয়ার মতো সামর্থ্যবান কেউ ছিল না, কিন্তু তিনি কোনো কথার ভ্রুক্ষেপ করেননি। তারপরও তার খ্যাতি এমন ছিল যে বাইর থেকে রোগীরা তার কাছে পৌঁছে যেত, আর এইভাবে আয় উপার্জনের কোনো না কোনো পথ খুলে যেত। কিন্তু হযরত মৌলভী আব্দুল করিম সাহেবের কুরবানি এমন পর্যায়ের ছিল যে আয় উপার্জনের কোন সম্ভাবনা ছিল না, কোন দিক থেকে ফিস আসার সম্ভাবনা ছিল না, কোন বেতনও ছিল না, আর বৃত্তিও না, কোন দিক থেকে আয়ের কোন উৎস ছিল না। কিন্তু তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সেক্রেটারি হিসেবে কাজ করতেন। এখন সকল বিভাগ সম্মিলিতভাবে যত কাজ করছে, জামাতি বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলছেন, এসব কাজ তিনি একা করতেন, অথচ জীবন জীবিকার কোন উপায় ছিল না। আর এটিও তৃণলতাহীন প্রান্তরে জীবন উৎসর্গ করার মতোই ব্যাপার ছিল। এই হল আমাদের প্রবীণদের আদর্শ, যা আমাদের ওয়াকফি জিন্দেগীদেরকে বিভিন্ন সময় সামনে রেখে নিজের অবস্থা সম্পর্কে ভাবা উচিত। এরপর হযরত মৌলভী আব্দুল করিম রাদিয়াল্লাহু আনহুর মসীহ মওউদের প্রতি যে ভালোবাসা ছিল, প্রেম ছিল, সে সম্পর্কে হযরত মুসলিহ মওউদ বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের প্রতি মৌলভী আব্দুল করিম সাহেবের বিশেষ প্রেম এবং ভালোবাসা ছিল। এমন ভালোবাসা ছিল এটি কেবল তারা বুঝতে পারে যারা সে যুগ দেখেছে, অন্যরা এটি ধারণাও করতে পারবে না। তিনি এমন এক সময় ইন্তেকাল করেন, হযরত মুসলিহ মওউদ বলছেন, এমন সময় তিনি ইন্তেকাল করেন যখন আমার বয়স ছিল 16 বা 17, আর যে যুগে হযরত মসীহ মওউদের জন্য তার ভালোবাসা আমি বুঝতে পেরেছি তখন আমার বয়স হবে 12 বা 13 বছর, অর্থাৎ অনেকটা শৈশব ছিল। কিন্তু তা সত্ত্বেও আমার হৃদয়ে এটি এমনভাবে গ্রথিত রয়েছে যে মৌলভী সাহেবের দুটো জিনিস আমি কখনো ভুলতে পারব না, একটি হলো তাঁর পানি পান করা, আর অপরটি হযরত মসীহ মওউদের প্রতি তাঁর ভালোবাসা। তিনি ঠান্ডা পানি খুবই পছন্দ করতেন, সাগ্রহে তা পান করতেন। পান করার সময় গলা থেকে এমন শব্দ বের হতো যেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বিভিন্ন নেয়ামতকে একত্রিত করে পাঠিয়ে দিয়েছেন। কয়েক ঢোক পান করার পর বলতেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে সে যুগে এই মসজিদ আকসার কূপের পানির বড় খ্যাতি ছিল, এখন জানা নেই কেন মানুষ এর কথা ভুলে গেছে। তার রীতি ছিল, তিনি বলতেন, ভাই কেউ পুনর্জন করো আর পানি নিয়ে আসো। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন বৈঠকে নিজে উপস্থিত থাকতেন তখন কার কথা ভিন্ন ছিল, নতুবা তিনি সিঁড়িতে এসে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন আর যে পানি নিয়ে আসতো তার কাছ থেকে গ্লাস নিয়ে পান করা আরম্ভ করতেন। দ্বিতীয় কথা হলো, তিনি হযরত মসীহ মওউদের সাহচর্যে যখন বসে থাকতেন এমন মনে হতো যে তার চোখ হুজুরের পবিত্র দেহ থেকে কিছু নিয়ে ভক্ষণ করছে বা খাচ্ছে। তখন তার পবিত্র চেহারায় হাস্যোৎফুল্লতা এবং প্রস্ফুটিত ফুলের এক বাগান তরঙ্গিত মনে হতো। তার চেহারার প্রতিটি বিন্দু বিন্দু থেকে আনন্দের ঢেউ খেলে যেত। যেভাবে হাসি মুখে তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কথা শুনতেন, যেভাবে পার্শ্ব পরিবর্তন করে করে সাধুবাদ জানাতেন, তা দর্শনীয় দৃশ্যের অবতারণা করত। এর ন্যূনতম চিত্র যদি আমি অন্য কারো মাঝে দেখে থাকি তাহলে তা হযরত হাফেজ রোশন আলী মরহুমের মাঝে ছিল। এক কথায় মৌলভী আব্দুল করিম মরহুমের হযরত মসীহ মওউদের প্রতি বিশেষ প্রেম এবং ভালোবাসা ছিল, আর হযরত মসীহ মওউদেরও তার প্রতি একই ধরনের ভালোবাসা ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের রীতি ছিল যে তিনি মাগরিবের নামাজের পর বসে আলাপচারিতায় রত হতেন সবসময়, কিন্তু মৌলভী সাহেবের তিরোধানের পর তিনি এমনটি করা বন্ধ করে দিয়েছেন। কেউ নিবেদন করে যে হুজুর আপনি এখন আর বসেন না, তিনি বলেন মৌলভী আব্দুল করিম সাহেবের জায়গা খালি দেখে আমার কষ্ট হয়, অথচ কে আছে যে হযরত মসীহ মওউদের চেয়ে বেশি আল্লাহ তাআলাকে হাই এবং পুনর্জীবনদাতা হিসাবে বিশ্বাস করত। তাই তার এটি একতরফা ভালোবাসা ছিল না, তিনি তার সাহাবিদের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনার কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে আমার মনে আছে কাদিয়ানে একবার এক ব্যক্তি মৌলভী আব্দুল করিম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু অশোভনীয় কথা বলে, মানুষ ধরে তাকে পেটানো আরম্ভ করে। সে ব্যক্তিও ছিল নাছোড়, মানুষ তাকে ক্রমাগতভাবে মারতে থাকে। সে বলতে থাকে যে আমি তো এটি বলব, মানুষ পুনরায় তাকে পেটানো আরম্ভ করে আর এই বিতণ্ডা এইভাবে বৃদ্ধি পেতে থাকে। মুসলিম মওউদ যেমন বলেন তখন আমাদের বয়স কম ছিল, এটি আমাদের জন্য তামাশায় রূপ নেয়। সে মার খায় আবার বলে যে আমি এটি বলবো, মানুষ তাকে মারতে থাকে, মারতে মারতে তারা ক্লান্ত হয়ে যায়। সেই দিনগুলোতে এক আহমদী পাহলওয়ান হযরত খলিফাতুল মসীহ আউয়ালের কাছে চিকিৎসার জন্য আসে, খেলাফতের পূর্বের কথা এটি, হযরত মসীহ ইসলামের যুগে। এই হট্টগোল যখন তার কর্ণগোচর হয় সে ভাবে যে এটি হয়তো কোনো পুণ্যের কাজ, সে ভাবলো যে আমি কেন এই পুণ্য থেকে বঞ্চিত থাকবো, আমারও এতে অংশ নেওয়া উচিত। সেও সেখানে যায়, অথচ তার জানাও ছিল না যে ব্যাপার কি। তাকে উঠায় এবং লাটিমের মতো ঘুরিয়ে মাটিতে নিক্ষেপ করে, সেও ছিল চরম নাছোড়। সে পুনরায় বলে যে আমি তো এটিই বলবো। হযরত মুসলিম মওউদ বলেন যে আমাদের জন্য এটি তামাশার স্বরূপ ছিল। হযরত মসীহ মওউদ যখন এটি জানতে পারেন তিনি খুবই অসন্তুষ্ট হন এবং বলেন যে এটি কি আমাদের শিক্ষা। তিনি বলেন যে দেখো, মানুষ আমাদেরকে গালি দেয় কিন্তু এতে আমাদের ক্ষতি কি? সে যদি কিছু অশোভনীয় শব্দ মৌলভী আব্দুল করিম সাহেব সম্পর্কে বলে থাকে তাহলে এতে ক্ষতি কি? হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্যদের কথা বাদে দিলাম, আমাদের নানা মীর নাসের নবাব সাহেব এটি দেখে সেখানে যান, মানুষকে বলেন যে কি বাজে কাজ করছো তোমরা, এ ব্যক্তিকে কেন তোমরা পেটাচ্ছ। কিন্তু তখনও তার এই নসিহত করা শেষ হয়নি, সে ব্যক্তি মৌলভী আব্দুল করিম সাহেব সম্পর্কে একই শব্দের পুনরায় পুনরাবৃত্তি করে। তখন মীর সাহেব নিজেও তাকে দু চারটি থাপ্পড় লাগিয়ে দেন। হযরত মুসলিম মওউদ বলেন, প্রায় সময় মানুষ এমন কাজও করে বসে যা বাজে কাজ, ঠিকার অর্থে মানুষ প্রবাহ বা স্রোতের অপেক্ষায় থাকে, যখন প্রবাহ দেখে সেই প্রবাহে মানুষ গা ভাসিয়ে দেয়, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে নিজেদের আবেগ অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখা চাই। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের অপর একজন সাহাবি হযরত মুন্সি আরুড়া খান সাহেবের তার প্রতি ভালোবাসার কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুন্সি আরুড়া খান সাহেব মসীহ মওউদের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, তিনি কপুরথালায় থাকতেন। কপুরথালার জামাতের নিষ্ঠা এবং আন্তরিকতার হযরত মসীহ মওউদ এত ভূয়সী প্রশংসা করতেন, তিনি তাদেরকে এক লিখিত সন্তুষ্টি নামায় ধন্য করেছেন যা তারা অর্থাৎ জামাত সংরক্ষিত রেখেছে। লেখেন, এই জামাত এমন আন্তরিকতা প্রদর্শন করেছে যে জান্নাতে তারা আমার সাথী হবে। তারা হযরত মসীহ মওউদের কাছে বারবার অনুরোধ করে যে হুজুর কোন সময় কপুরথলা তশরিফ নিয়ে আসেন। তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সুযোগ পেলে আসব, একবার সুযোগ আসলে তাদেরকে সংবাদ পূর্ব সংবাদ দেওয়ার সময় ছিল না, তাই কোন সংবাদ না জানিয়েই হযরত মসীহ মওউদ যাত্রা করেন। আর কপুরথলা স্টেশনে যখন নামেন তখন এক ভয়াবহ বিরোধী তার উপর চোখ পড়ে, যে তাকে চিনত, যদিও সে বিরোধী ছিল কিন্তু মহান লোকদের একটা গভীর প্রভাব থেকে থাকে। মুন্সি আরোড়া সাহেব বলেন যে আমরা কোনো দোকানে বসে কথা বলছিলাম, সে ছুটে আসে আর বলে যে তোমাদের মির্জা সাহেব এসেছেন। একথা শুনে জুতা এবং পাগড়ি সেখানেই পড়ে থাকে। আমি খালি পায়ে এবং খালি মাথায় স্টেশনের দিকে ছুটি। কিছু দূর গিয়ে আমার মনে হলো যে আমাদের কোথায় এমন সৌভাগ্য যে মসিমা ইসলাম এখানে আসবেন। সংবাদদাতা বিরোধী সে কৌতুক তামাশা করে থাকবে। তখন আমি দাঁড়িয়ে তাকে বকাঝকা আরম্ভ করি। মুন্সি সাহেব বলছেন, আমি তাকে বকাঝকা করে তুমি মিথ্যা বলছো, ঠাট্টা করছো। কিন্তু এরপর আবার ভাবলাম যে হয়তো এসে গিয়ে থাকবেন। আমি আবার ছুটা আরম্ভ করি। এবার ভাবলাম যে এত সৌভাগ্য আমাদের হবে না। এরপর তাকে বকাঝকা আরম্ভ করি। সে বলে যে আমাকে বকাঝকা করো না, আমি তোমার সাথে যাচ্ছি। সে যাত্রা করে আমাদের আমার সাথে। এক কথা, আমি একবার দৌড়লে আর একবার দাঁড়িয়ে যেতাম। এইভাবে যাচ্ছিলাম, হঠাৎ করে সামনে দেখি যে হযরত মসীহ ইসলামের শুভাগমন হচ্ছে। এই হলো উম্মাদের ভালোবাসা। আর তার প্রেমাস্পদ হওয়ার কথা মনে পড়লেই হৃদয় বলতো যে তিনি কিভাবে আমাদের কাছে আসতে পারেন। হযরত মসীহ মওউদের যখন ইন্তেকাল হয়, স্বল্পকাল পর মুন্সি আরোরা খান সাহেব কাদিয়ান এসে যান। একবার তিনি আমাকে সংবাদ পাঠান যে আমি দেখা করতে চাই। আমি যখন তার সাথে সাক্ষাতের জন্য বাইরে আসলাম, দেখলাম যে তার হাতে দুটি বা তিনটি আশরাফি রয়েছে, যা আমার হাতে তুলে দিতে গিয়ে তিনি বলেন যে হযরত আম্মা জানকে দেবেন। আমার মনে নেই যে তখন তিনি কি বলতেন, কিন্তু আম্মাজান বা আম্মাজি অর্থাৎ মা অর্থবোধক কোন শব্দ তিনি বলেন। এরপর তিনি ঝরে কান্না আরম্ভ করেন আর উচ্চস্বরে এমন ভাবে কাঁদতে থাকেন যে তার শরীর কাঁপছে, পুরো শরীর কাঁপছিল। যদিও আমার ধারণা ছিল যে মসিমদের স্মৃতি তাকে কাঁদাচ্ছিল, কিন্তু তিনি এতটা অনিয়ন্ত্রিত ভাবে কাঁদছিলেন যে আমার মনে হলো যে অন্য কোনো কারণও থাকতে পারে। এক কথায় অনেকক্ষণ, 15-20 মিনিট বরং প্রায় আধা ঘন্টা কাঁদতে থাকেন। আমি জিজ্ঞেস করতে থাকি যে ব্যাপার কি। তিনি উত্তর দিতে চাইতেন, কিন্তু আবেগের আতিশয্যে উত্তর দেওয়া সম্ভব হয়নি। কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর তিনি বলেন যে আমি যখন বয়াত করেছি তখন আমার বেতন ছিল 7 রুপিয়া, আর সকলভাবে ব্যয় সংকোচন করে কিছু না কিছু পয়সা সাশ্রয় করতাম, যেন স্বয়ং কাদিয়ান গিয়ে হুজুরের সকাশে পেশ করতে পারি। আর রাস্তার একটা বড় অংশ পায়ে হেঁটে অতিক্রম করতাম, যেন ন্যূনতম খরচ করে কাদিয়ান পৌঁছতে পারি। এরপর আমার পদোন্নতি হয়, আর একই সাথে দেয়ার এই লিপসাও বাড়তে থাকে। আর হুজুরের সঙ্গে স্বর্ণ উপহার দেয়ার হৃদয়ে বাসনা জাগে। সামান্য বেতন থেকে চাঁদা দেওয়ার পর যা আমি অতিরিক্ত দিতে চাইতাম, কিন্তু অল্প করে অল্প অল্প করে জমা করার পর ব্যতিব্যস্ত হয়ে যেতাম যে মসিমদকে দেখেছি অনেকদিন হয়ে গেছে, তাই স্বর্ণ হস্তগত করার জন্য পর্যাপ্ত টাকা জমা হওয়ার পূর্বেই কাদিয়ান চলে আসতাম আর যা কাছে থাকত হুজুরের সমীপে উপস্থাপন করতাম। অবশেষে এই 3 পাউন্ড একত্রিত করেছিলাম। ইচ্ছা ছিল যে নিজেই উপস্থিত হয়ে হুজুরের সকাশে উপস্থাপন করব, কিন্তু এরই মাঝে হুজুর ইহধাম ত্যাগ করেন। এক কথায় তার 30টি বছর এই আক্ষেপের মাঝে কেটে যায়। এর জন্য পরিশ্রম করেছেন, কিন্তু যখন সাধ্য হয়েছে হযরত মসীহ মওউদের ইহজীবনের সমাপ্তি ঘটে। এই ছিল তাদের নিষ্ঠা এবং আন্তরিকতা আর ত্যাগের প্রেরণা। আরবি ভাষার কিছু অক্ষর এমন রয়েছে যা বিশেষভাবে উচ্চারণ করতে হয়, আর অনারবরা বা যারা আরব নয় তারা তা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। একবার এক আরব মসীহ মওউদের বিরুদ্ধে আপত্তি করে আলোচনাকালে যে আপনি সঠিক উচ্চারণ করতে পারেন না, এর উল্লেখ করতে গিয়ে হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মসীহ মওউদের বৈঠকে একবার এক ব্যক্তি আসে, তিনি তাকে তবলীগ করা আরম্ভ করেন। কথায় কথায় তিনি বলেন যে কোরআন এইভাবে বলে। পাঞ্জাবি ভাষায় যেহেতু কাফ সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব নয়, সচরাচর মানুষ কোরআন বলতে গিয়ে কারীদের ন্যায় কাফের উচ্চারণ গলা থেকে করে না, বরং সেটি এমন ধ্বনি হয়ে থাকে যা কাফ এবং কাফের মধ্যবর্তী ধ্বনি দিয়ে থাকে, তিনিও কোরআন শব্দ সাধারণভাবেই তখন উচ্চারণ করেন। তখন সে ব্যক্তি বলা আরম্ভ করে, বড় নবী সাজেন কোরআন শব্দ উচ্চারণ করতে পারেন না, আপনি এর তফসির কি করবেন? এ কথা বলতেই সেই বৈঠকে হযরত সাহেবজাদা আব্দুল লতিফ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তিনি তাকে থাপ্পড় মারার জন্য হাত ওঠান। হযরত মসীহ আলাইহিস সালাম তখনই তার হাত ধরে ফেলেন। অপরদিকে মৌলভী আব্দুল করিম মরহুম উপবিষ্ট ছিলেন, দ্বিতীয় হাত তিনি ধরে ফেলেন। তখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম পুনরায় তাকে তাবলীগ আরম্ভ করেন। এরপর হযরত সাহেবজাদা আব্দুল লতিফ সাহেবকে হযরত মসীহ মওউদ ইসলাম এভাবে সম্বোধন করেন যে এদের কাছে এই অস্ত্রই আছে, যদি এই অস্ত্র যদি তারা ব্যবহার না করে বলুন তারা আর করবে কি? যদি আপনি এই আশা রাখেন যে এরাও যুক্তি প্রমাণের ভিত্তিতে কথা বলবে আর সত্য তাদের মুখ থেকে নিঃসৃত হবে, তাহলে আমাকে প্রেরণের আল্লাহ তাআলার প্রয়োজন কি ছিল? আমাকে তার প্রেরণ করাই বলছে, অর্থাৎ আল্লাহ তাআলার আমাকে পাঠানোই বলছে যে এদের কাছে সত্য নেই, এই অস্ত্রই তাদের কাছে আছে। আপনি সাহেবজাদা সাহেবকে মসজিদ বলছেন যে আপনি চান এই অস্ত্র তারা ব্যবহার না করুক। এক জায়গায় দোয়াত শব্দের উচ্চারণের উল্লেখ রয়েছে, আর এটিও হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হয়তো একই সময় কাফ এবং দোয়াত উভয় অক্ষরের উচ্চারণ নিয়ে সে কটাক্ষ করে থাকবে, উভয় জায়গায় একই ধরনের রওয়ায়েত দেখা যায়। হযরত মুসলিহ মওউদ নিজেই ওয়াকশান সংক্রান্ত ঘটনা লিখতে গিয়ে বলেন যে আরবরা নিজেই বলে যে দোয়াত আমাদের মতো কেউ উচ্চারণ করতে পারে না, তাই আপত্তি করার কি হেতু আছে যখন জানাই আছে যে অন্য কেউ উচ্চারণ করতে পারে না? হযরত মুসলিহ মওউদ বলেন যে দোয়াত শব্দের পাঞ্জাবিদের মাঝে সবচেয়ে নিকটতম উচ্চারণ হয়তো আমি করে থাকি, কিন্তু আমার উচ্চারণও হয়তো সঠিক হয় না। হুজুর বলছেন যে কাফ এবং দোয়াত সংক্রান্ত এই যে ব্যাখ্যা আমি করলাম, এর কারণ হলো আমার কাছে পত্র আসা আরম্ভ হবে, কাফ এবং দোয়াত উভয় সংক্রান্ত ঘটনার মিল দেখা যায়। জামাতে বেশিরভাগ ক্ষেত্রে দোয়াত সংক্রান্ত ঘটনারই উল্লেখ পাওয়া যায়। মানুষ আমাকে লেখা আরম্ভ করবে যে এটি কাফের ঘটনা নয় বরং দোয়াত সংক্রান্ত ঘটনা। আমি এটি বললাম এই জন্য যে বিনা কারণে ঢাকের বহর বেড়ে যাবে, ডাকের কাজ যারা করে এমন টিম সমস্যায় পড়বে যে ডাক বেড়ে গেছে। এরপর ধৈর্যের কথা বলতে গিয়ে মুসলিহ মওউদ হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ধৈর্যের মান কেমন ছিল তা উল্লেখ করেছেন। তিনি বলেন আহমদীয়তের শত্রুদের হযরত মসীহ মওউদের নামে এমন এমন কদর্য পত্র আমি পড়েছি যা পড়ে শরীরের রক্ত গরম হয়ে যায়, কিন্তু হযরত মসীহ মওউদ ইসলাম সেসব পত্র সংরক্ষিত রেখেছেন, ধৈর্য প্রদর্শন করেছেন। তিনি বলেন এমন পত্র এত অজস্র ধারায় তার কাছে পৌঁছত যাবি মনে করি, এত এমন অজস্র ধারায় পত্র আমার কাছে আসে না, আমার কাছে বছরে হয়তো চার পাঁচটি এমন নোংরা পত্র আসে। অবশ্য সেসব পত্রের কথা বাদ দিয়ে বলছি যা বেয়ারিং হয়ে থাকে, যা ফেরত দিয়ে দেওয়া হয়, কিন্তু মসীহ মওউদের কাছে প্রত্যেক সপ্তাহে দু তিনটি পত্র এমন অবশ্যই আসত আর তা এমন নোংরা এবং নোংরা গালিতে পরিপূর্ণ থাকত যে মানুষ দেখে আশ্চর্য হতো। তিনি বলেন দৈবক্রমে এসব পত্র আমি একবার পড়া আরম্ভ করি, দু একটি পত্রই পড়েছে আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। হযরত মসীহ মওউদ ইসলাম দেখেন এবং তাৎক্ষণিকভাবে এসে পত্রের সেই থলি আমার হাত থেকে নিয়ে যান এবং বলেন এগুলো পড়তে যেও না। এমন পত্রের বহু থলি হযরত মসীহ মওউদের কাছে রাখা ছিল, লাকড়ির একটি বাক্সে এই সব পত্র তিনি সংরক্ষণ করতেন। বেশ কয়েকবার এই পত্র তিনি জ্বালিয়েছেন এমন পত্র, কিন্তু আবার অনেক পত্র জমা হয়ে গেছে। এ সকল থলি সম্পর্কে মসীহ মওউদ তার বিভিন্ন গ্রন্থে লিখেছেন যে আমার কাছে শত্রুর গালি সম্বলিত তেমন পত্রের বহু থলি রয়েছে, এতে শুধু গালি নয় বরং ঘটনা হিসেবে বিভিন্ন মিথ্যা ঘটনা ও অবৈধ সম্পর্কের কথা তাতে উল্লেখিত থাকত। সুতরাং এমন কথা শুনে ভয় পাওয়া নির্বোধের কাজ, এমন কথা আমাদের তাকওয়াকে পরিপূর্ণ করার জন্য হয়ে থাকে, এতে অসন্তুষ্টি বা রাগের কি আছে? পেয়ালাতে যা থাকে তা থেকে তাই উপচে পড়তে পারে। শত্রুর হৃদয়ে যেহেতু নোংরামি রয়েছে তাই নোংরামি তা থেকে প্রকাশ পায়। তাই আমাদের নেকি এবং তাকওয়ার উপর যত বেশি পারা যায় প্রতিষ্ঠিত হওয়া উচিত এবং নিজেদের চরিত্র পরিশুদ্ধ রাখা উচিত। শত্রু কোন বৈঠকে হাসি ঠাট্টা যদি করে থাকে সেই বৈঠক থেকে উঠে চলে আসো, খোদা তালার এটি নির্দেশ। আরেক জায়গায় হযরত মুসলিম মদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য নবীদের সাথে সম্পর্কযুক্ত প্রতিটি বিষয়কে আশীষ এবং কল্যাণে সমৃদ্ধ করেন। মানুষের জন্য আবশ্যক হল সে সকল কল্যাণ রাজি অর্জনের চেষ্টা করা, সুতরাং এই সকল কল্যাণ রাজিকে অস্বীকার করা যাবে না, এইগুলো প্রমাণিত সত্য। হযরত মুসলিম মদের আচার ব্যবহারেও এর সত্যায়ন হয়, বদর পত্রিকায়ও ছাপা রয়েছে। আর আমারও খুব ভালোভাবে মনে আছে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একবার দিল্লি তশরীফ নিয়ে এসেছেন, বিভিন্ন অলির কবরে তিনি দোয়ার জন্য যান। খাজা বাকিবুল্লাহ সাহেব, হযরত কুতুব সাহেব, খাজা নিজামউদ্দিন আলিয়া, শাহ অলিউল্লাহ, খাজা মিরদার্দ সাহেব এবং নসিরউদ্দিন সাহেব চেরাগ প্রমুখের মাজারে তিনি দোয়া করেন। তখন তিনি যা কিছু বলেছেন, যদিও ডায়েরি ছাপা হয়নি কিন্তু আমার যতটা মনে আছে তা হল, দিল্লিবাসীদের হৃদয় মরে গেছে, আমরা এ সমস্ত মৃত অলিদের কবরে গিয়ে তাদের জন্য, তাদের সন্তান সন্ততির জন্য, স্বয়ং দিল্লিবাসীদের জন্য দোয়ার ইচ্ছা করলাম, যেন তাদের হৃদয়ে প্রেরণা সৃষ্টি হয় আর তারাও যেন এ সমস্ত লোকদের হেদায়তের জন্য দোয়া করতে পারেন। ডায়েরিতে শুধু এতটা ছেপেছে যে হযরত মুসলিম ইসলাম বলেছেন, আমরা কবরে তাদের জন্য দোয়া করেছি আর নিজেদের জন্য দোয়া করেছি আর কিছু অন্য কিছু বিষয়ের জন্য দোয়া করেছি। তো দেখো, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম শুধু তাদের জন্য দোয়া করেননি যারা মনে করে যে কবরে গিয়ে কেবল মৃত আত্মার জন্য দোয়া করা উচিত। এই ডায়েরি থেকে এই ধারণা খণ্ডন হয়, কারণ মসীহ ইসলাম বলছেন আমরা তাদের জন্য দোয়া করেছি, নিজের জন্য যে আল্লাহ তাআলা যেন আমাদের লক্ষ্য অর্জনে সফল করেন, আরো বেশ কিছু বিষয়ের জন্য। হযরত মসীহ ইসলামের ডায়েরি যা বদর পত্রিকায় ছাপা রয়েছে, অনুরূপভাবে হযরত মসীহ ইসলাম তাজকিরাতুস শাহাদাতাইনে লেখেন যে আমার ইচ্ছা ছিল এক মামলার জন্য গুরুদাসপুর যাওয়ার পূর্বে এই কিতাবের লেখার কাজ শেষ করবো, অর্থাৎ তাজকিরাতুস শাহাদাতাইনের কাজ, আর সেটাকে সাথে নিয়ে যাব। কিন্তু আমার কিডনিতে মারাত্মক ব্যথা হয়, ব্রিককে ব্যথা অনুভব করি, আমি ভাবলাম যে এই কাজ করা সম্ভব হবে না। তখন আমি আমার ঘরের লোকদের অর্থাৎ হযরত উম্মুল মোমেনিনকে বললাম, আমি দোয়া করছি আপনি আমিন বলতে থাকুন। তখন আমি সাহেবজাদা মলবি আব্দুল লতিফ শহীদের আত্মাকে সামনে রেখে দোয়া করেছি যে হে আল্লাহ, এ ব্যক্তি তোমার খাতিরে ত্যাগ স্বীকার করেছেন, আমি তার সম্মানের জন্য বই লিখতে চাই, তুমি নিজ অনুগ্রহে আমায় স্বাস্থ্য দাও। তিনি বলেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সকালের ছয়টা বাজার পূর্বে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠি আর সেদিনই অর্ধেকের মতো বই লিখে ফেলি। তো দেখো, হযরত মসীহ ইসলাম এক মামলার জন্য যাচ্ছিলেন, যাওয়ার পূর্বে সেই বইয়ের লেখার কাজ শেষ করতে চাইতেন কিন্তু তিনি অসুস্থ হয়ে যান। তখন শহীদ মরহুমের আত্মা যা যিনি তার খাদেমদের একজন ছিলেন, সামনে রেখে দোয়া করেন যে হে আল্লাহ, তোমার সেবা এবং কুরবানিকে দেখে আমি এই গ্রন্থ লেখার ইচ্ছা করেছি, তুমি অনুগ্রহে আমাকে সুস্থ করো। আল্লাহ তাআলা তার এই দোয়া গ্রহণ করেছেন। তিনি এই ঘটনার শিরোনামে এটি রেখেছেন, মৌলভী আব্দুল করিম সাহেব সংক্রান্ত একটি সর্বশেষ নিদর্শন। পুণ্যবান এবং মুত্তাকিদের জীবন আচরণ থেকেও, জীবন চরিত্র থেকেও এটি প্রমাণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম স্বয়ং বেশ কয়েকবার এভাবে দোয়া করেছেন। যা নিষিদ্ধ তা হল মৃত সম্পর্কে এই ধারণা করা যে তারা আমাদেরকে কিছু দিতে পারবে বা দেবে, এমন ধারণা সম্পূর্ণভাবে অবৈধ। ইসলাম এটিকে হারাম এবং নিষিদ্ধ আখ্যা দেয়। বাকি থাকলো এই অংশ যে এমন স্থানে গেলে হৃদয় বিগলিত হয় বা মানুষ সে সকল প্রতিশ্রুতি স্মরণ করে যে আল্লাহ তাআলা নবীর সাথে নবীকে দিয়েছেন, যদি দোয়া করে যে হে আল্লাহ এখন আমাদের সত্তায় তুমি স্বয়ং এই সকল প্রতিশ্রুতি পূর্ণ করো। এটি যে বৈধ কেবল তাই নয়, বরং এক আধ্যাত্মিক বাস্তবতা। এটি মোমেনের জন্য আবশ্যক হল বরকতপূর্ণ এমন স্থান থেকে লাভবান হওয়ার চেষ্টা করা। দৃষ্টান্তস্বরূপ আমরা যখন হযরত মসীহ মওউদের মাজারে দোয়ার জন্য যাই, আমরা খোদা তাআলাকে সম্বোধন করে এটি বলতে পারি যে হে আল্লাহ, ইনি সে ব্যক্তি যার সাথে তোমার এই প্রতিশ্রুতি ছিল যে আমি এর মাধ্যমে ইসলামকে জীবিত করব। তোমার প্রতিশ্রুতি ছিল আমি তার নাম পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাব, সুতরাং তুমি তা পূর্ণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা খোদার প্রতিশ্রুতির অংশ হয়ে তার মিশনের বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, আর ইসলামের সত্যিকার চিত্র এবং বিজয় যেন পৃথিবীকে দেখাতে পারি, আর নিজেরাও যেন দেখার সৌভাগ্য পাই। নামাজের পর এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। এটি মৌলভী মোহাম্মদ ইউসুফ সাহেবের জানাজা, যিনি দরবেশ, তিনি কাদিয়ানের দরবেশ। 2015 সনের 22শে জুলাই 94 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বংশে তিনি একমাত্র আহমদি ছিলেন। দীর্ঘদিন মাদ্রাসায় আহমদিয়ায় কোরআন এবং হাদিস পড়ানোর তার সৌভাগ্য হয়েছে। খুবই সাদা সিধে, বিনয়ী এবং দায়িত্ববোধের চেতনা নিয়ে কাজ করতেন। বড় নিষ্ঠাবান এবং বিশ্বস্ত এক মানুষ ছিলেন। লাহোরের চুনিয়ার সাথে সম্পর্ক রাখতেন, যা আজকাল কসুর জেলার অন্তর্গত। বাল্যকালে নিজ গ্রামেই শিক্ষা অর্জন করেছেন। এরপর 1939 সনে লাহোরের একটি আহলে হাদিস প্রতিষ্ঠান থেকে হাদিসের প্রারম্ভিক বই পুস্তক পড়ার সুযোগ হয়েছে। সেখানে এক আহমদের সাথে তার সাক্ষাৎ হয়, যার কাছে আহমদীয়ত সম্পর্কে জানতে পারেন। পরে সত্যের গবেষণার জন্য বেশ কয়েকবার কাদিয়ান আসেন, বই পুস্তক পড়তে থাকেন। অবশেষে 1944 সনে হযরত মসলেহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াতের তার সৌভাগ্য হয়। এরপর ধর্মীয় শিক্ষা অর্জনের উদ্দেশ্যে কাদিয়ান স্থানান্তরিত হন। 1947 সনে এপ্রিল মাসে মুবাল্লিগিন ক্লাসে ভর্তি হন। পড়ালেখা চলাকালে দেশ বিভাগ এবং কাদিয়ান থেকে হিজরতের ঘটনা ঘটে, কিন্তু তিনি সর্বাবস্থায় কাদিয়ানে বসবাস করাকে প্রাধান্য দেন এবং দরবেশের জীবন বেছে নেন। 1949 সনে খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর এই কথা যে কাদিয়ানে আলেমদের ঘাটতি পূরণের জন্য মোবাইল ক্লাস থেকে কতককে বাছাই করে উচ্চ শিক্ষা দেওয়া উচিত, তাকেও সেই পরিকল্পনার অধীনে নির্বাচন করা হয়, যা 4 বছর মেয়াদী ছিল। এই শিক্ষার সমাপ্তির পর 1955 সনের মে মাসে তাকে কাদিয়ানের মাদ্রাসায় আহমদিয়ায় শিক্ষক হিসাবে নিযুক্তি দেওয়া হয়। 1958 সনে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে মৌলভী ফাজল পাশ করেন। দীর্ঘদিন মাদ্রাসায় আহমদিয়ায় শিক্ষক হিসাবে খেদমত করতে থাকেন, কাজ অব্যাহত রাখেন। এরপর সিনিয়র শাহেদ গ্রেড নিয়ে তিনি অবসর গ্রহণ করেন। এরপরও দীর্ঘদিন পুরো মাদ্রাসায় আহমদিয়ার দায়িত্ব পালন অব্যাহত রাখেন। নামাজ ও রোজার বিষয়ে গভীরভাবে সচেতন, এক কর্মশক্তি বলিয়ান এক আলেম ছিলেন। শিষ্যদেরকে পিতার মতো স্নেহ করতেন বছর পর বছর। তার সাথে আহমদিয়া ছাত্র হাদিসের জ্ঞান সম্পর্কে অবহিত করতে থাকেন। হাদিসের গ্রন্থের অধ্যয়ন ছিল সুগভীর, আর বর্ণনা এত আকর্ষণীয় ছিল যে ছেলেদের হৃদয়ে গেঁথে যেত পাঠ। আহমদের ইতিহাসের 11তম খণ্ডে কাদিয়ানের দরবেশদের যে তালিকা ছেপেছে তাতে তার নম্বর হল 153। তিনি দরবেশের দীর্ঘ যুগ সমস্যা সত্ত্বেও পরম ধৈর্য এবং কৃতজ্ঞতার চেতনা নিয়ে কাটিয়েছেন। মৌসি ছিলেন ছেড়ে যাওয়া পরিবারে 3 কন্যা, 1 সৎপুত্র এবং নিজের 1 পুত্র রেখে গেছেন। অর্থাৎ 1 সৎপুত্র তার ছিল, তার পুত্র জনাব জমিল আহমদ নাসের সাহেব অ্যাডভোকেট, জামাতের আইন বিষয়ক উপদেষ্টা এবং মসজিদের সম্পত্তির নাজিম তশখিস, সৎপুত্র বদরউদ্দিন মেহতাব সাহেব ফজলে উমর প্রেসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কাজ করছেন, তার কন্যা আয়েশা বেগম সাহেবা, ডক্টর মসীহ আহমদ সাহেব হাফেজাবাদীর স্ত্রী, এখন নুসরত ওমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে কাজ করছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, আর তার সন্তান সন্ততি তার পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر